বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 2 আগস্ট, 18 শ্রাবণ এবং ফার্সি 11 মুরদাত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে www.facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ওমান সাগরে জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ইহুদিবাদী ইসরায়েলের বক্তব্যের বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া এবং বাংলাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় স্বাস্থ্যমন্ত্রীর হতাশা সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি জাহাজে হামলা নিয়ে ইরানকে দায়ী করছে ব্রিটেন ও আমেরিকা, তেহরান বলছে অভিযোগ শিশুসুলভ। তুরস্কে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 8 উপকূলীয় রিসোর্ট ক্ষতিগ্রস্ত, সাহায্য করছে ইরান সহ 4 দেশ। করোনাকালেও বিএনপি বিদ্বেষ ছড়াচ্ছে কাদেরের অভিযোগ, জবাব দিলেন মির্জা ফখরুল। এবং ভারতে পেগাসাস ইস্যুতে বিরোধী এমপিদের হট্টগোল, সংসদের অধিবেশন আগামীকাল পর্যন্ত মুলতবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমেরিকা ও ব্রিটেন ওমান সাগরে ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন রোববার এক বিবৃতিতে দাবি করেছেন, প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি যে এ হামলা ইরানই চালিয়েছে। এর আগে একই দিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব তেলাবিবের বক্তব্য পুনরাবৃত্তি করে দাবি করেন ওমান সাগরে ইসরায়েলি জাহাজে হামলায় ইরান জড়িত রয়েছে। রাব এ হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেন এবং তার বক্তব্যের কয়েক ঘণ্টা পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও একই ধরনের হুমকি দিয়ে বলেন ব্রিটেন সহ অন্যান্য আঞ্চলিক মিত্র দেশকে সঙ্গে নিয়ে ইরানকে উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করবে ওয়াশিংটন। রাব ও ব্লিংকেনের আগে রোববার দিনের শুরুতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে হুমকি দেন তেলাবিব নিজস্ব পদ্ধতিতে এ ঘটনার প্রতিশোধ নেবে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গত শুক্রবার খবর দেয় ওমান উপকূলীয় ইহুদিবাদী ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে এবং এ ঘটনায় জাহাজের 2 ক্রু নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন ও তেলাবিব যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে এই অভিযোগকে শিশু সুলভ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকায় ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন ইরানকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছে। খাতিব জাদে রোববার তেহরানের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে আরও বলেন, অবৈধ ইহুদিবাদী সরকারকে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন বন্ধ করতে হবে। তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের এ ধরনের অভিযোগ উত্থাপন এটি প্রথম নয়। আমেরিকার পক্ষ থেকে একই অভিযোগের পুনরাবৃত্তি সম্পর্কে খতিব জাদে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপরিচিত ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন তেলাবিবের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের একথা জেনে রাখা ভালো যে এ ধরনের নাটকীয় অভিযোগ সাজিয়ে তাদের কোনো লাভ হবে না। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয় দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান। কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক কাবুলের বাইরের জেলা ও শহরগুলোতে বসবাস বা ব্যবসা করছেন তারা অবিলম্বে আফগানিস্তানের ভূমি ত্যাগ করুন। আফগানিস্তান তার প্রয়োজনীয় বহু পণ্য ইরান থেকে আমদানি করে এবং ইরানি নাগরিকরা সাধারণত ব্যবসার কাজে আফগানিস্তান সফরে যান বা দেশটিতে অবস্থান করেন। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর তালেবানের হামলা বেড়ে যাওয়ার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে। ইরানের কাস্টমস বিভাগ এরই মধ্যে সীমান্তের স্থলবন্দরগুলোতে ইরানি যানবাহন চলাচলের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে, যদিও আফগান ট্রাক ও লরিগুলোতে করে এখনও ইরানি পণ্য আফগানিস্তানে রপ্তানি অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অপারেশন সৌদ অব আল কুদস দখলদার শক্তির বিরুদ্ধে আমাদের শেষ যুদ্ধ নয়। আল কুদস জেরুজালেম শহরের শেখ জাররা শরণার্থী শিবিরে ফিলিস্তিনি নাগরিকদের উপর ইহুদিবাদী সেনাদের বর্বর আচরণের প্রেক্ষাপটে ইসলামী জিহাদ আন্দোলন এই হুঁশিয়ারি উচ্চারণ করল। জিহাদ আন্দোলনের অন্যতম মুখপাত্র খালেদ আল বাটস গতকাল একটি বিবৃতিতে বলেন, যতদিন ইহুদিবাদীরা আমাদের ভূমি দখল করে রাখবে ততদিন পর্যন্ত আমাদের নিরন্তর সংগ্রাম চলবে, কারণ এই ভূখণ্ডের মালিক আমরা এবং এক বিঘত জমিও আমরা তাদের ছেড়ে দেব না। গত মে মাসে ইহুদিবাদে ইসরায়েল গাজায় আগ্রাসন চালালে তার বিরুদ্ধে সেখানকার প্রতিরোধকামী সংগঠনগুলো যে যুদ্ধ শুরু করে তার নাম দেওয়া হয়েছিল অপারেশন সৌদ অব আল কুদস। ওই যুদ্ধের সময় গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো ইহুদিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে 4,000-এর বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এতে বাধ্য হয়ে যুদ্ধের 11 দিনের মাথায় দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 8-এ দাঁড়িয়েছে। গতকাল দক্ষিণাঞ্চলীয় মানবগ্যাত শহরে দুজনের মৃত্যু হয়। দমকলকর্মীরা আজ ষষ্ঠ দিনের মতো আগুন নেভানোর চেষ্টা করছেন। এ কাজে ইসলামী প্রজাতন্ত্র ইরান তুরস্ককে সহযোগিতা করছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ফাহরেদ্দিন কোচা জানান, গতকাল দুজন নিহত হওয়ার পাশাপাশি দর্জন আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তুর্কি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত যে 100টি দাবানল ছড়িয়ে পড়েছে তার মধ্যে বেশিরভাগই অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, তবে মানবগাত মিলাস ও মারমারিস শহরে আগুন বেড়েছে। বনমন্ত্রী বাকির পাকদেমিরলি বলেছেন, কিছু আবাসিক এলাকায় এবং হোটেল খালি করা হয়েছে। পর্যটন শহর বোদ্রামে আগুন ভয়াবহ রূপ ধারণ করলে বেশ কিছু সংখ্যক পর্যটক এবং হোটেল স্টাফকে নৌকাযোগে সরিয়ে নেওয়া হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনাকালে সরকারের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের বক্তব্যে জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
করোনাকালে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত মিথ্যাচার বাদ দিয়ে বিএনপিকে অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাঠে থেকে জনমানুষের পাশে রয়েছে, অন্যদিকে বিএনপি গৃহকোণে অবস্থান করছে। এই করোনাকালে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও কোথাও খুঁজে পাওয়া যায় না। করোনা সংকটে সরকার কিছুই করছে না, বিএনপি জনগণের সাথে রয়েছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে আজগুবি ও কাল্পনিক আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, এটা তাদের অক্ষমতা আর ব্যর্থতা আড়াল করার অপপ্রয়াস। ওদিকে করোনায় বিএনপিকে দেখা যায় না, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর এমন অভিযোগের প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ বলেছেন, করোনা মোকাবেলার দায়িত্ব বিএনপির নয়, দায়িত্ব মূলত সরকারের যারা রাষ্ট্র চালায়। আজ সোমবার লালমনিরহাট বিএনপির উদ্যোগে জেলার কোভিড-19 সহায়ক কেন্দ্র উদ্বোধন এবং করোনা ভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যাদের জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই, যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজনৈতিকভাবে, এখন তারাই মানুষের জীবন জীবিকা নিয়ে বিশ্বাসঘাতকতা করছে, তামাশা করছে। এ সময় দলীয় নেতাকর্মীদেরকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাণিজ্যিক চুক্তির পাশাপাশি করোনা টিকার যৌথ উৎপাদনের জন্য চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সিনোফার্মের কাছ থেকে টিকা কেনা শুরুর পর এক মাসে 70 লাখ টিকা পেয়েছি, এ মাসে আরও টিকা আসবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে, তিনি বাংলাদেশে নিরবচ্ছিন্নভাবে টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়ি পাতার ঘটনাকে কেন্দ্র করে ভারতে বিরোধী এমপিদের হইচই ও হট্টগোলের কারণে রাজ্যসভা ও লোকসভার কাজকর্ম আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়ি পাতার ঘটনাকে কেন্দ্র করে বিরোধী এমপিদের হইচই ও হট্টগোলের ফলে সংসদের কাজকর্ম ব্যাহত হয়েছে। আজ সোমবার ওই ইস্যুতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার কার্যক্রম কয়েক দফায় স্থগিত হওয়ার পরে অবশেষে আগামীকাল মঙ্গলবার বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। গত 19 জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, কিন্তু পেগাসাস, কৃষি আইন ইত্যাদি ইস্যুতে বিরোধী এমপিদের হইচই ও প্রতিবাদের ফলে অনেক সময় নষ্ট হয়েছে। এর আগে আজ লোকসভার স্পিকার ওম বিড়লা হট্টগোল সৃষ্টিকারী এমপিদের উদ্দেশ্যে বলেন, 2 সপ্তাহ ধরে সংসদের কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশের মানুষের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। এই হাউসটি মানুষের সমস্যা এবং অভাব অভিযোগ তুলে ধরার জন্য আপনারা সংসদের সম্মানিত সদস্য, আপনাদের আচরণ ও ব্যবহার দেশ এবং সমাজকে দিক নির্দেশনা দেওয়ার জন্য হোক। আপনারা স্লোগান দিচ্ছেন, প্লাকার্ড প্রদর্শন করছেন, এটি সংসদের মর্যাদা এবং সাংবিধানিক ঐতিহ্যের জন্য উপযুক্ত নয়। অন্যদিকে আজ বিরোধী এমপিরা গোয়েন্দাগিরি করবেন না, স্বৈরতন্ত্র চলবে না, চলবে না মোদী সহ, চলবে না চলবে না লেখা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করলে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কায়া নাইডু তীব্র অসন্তোষ প্রকাশ করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। চলতি আগস্ট মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে ভারত। এ সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বহুপাক্ষিকতার উন্নয়নের মতো তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকের পরিকল্পনা নিয়েছে ভারত। গতকাল ফ্রান্সের কাছ থেকে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব বুঝে নেয় ভারত। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো পর্যায়ক্রমিকভাবে নিরাপত্তা পরিষদে এক মাসের জন্য সভাপতির দায়িত্ব পালন করে থাকে। গত জানুয়ারি মাস থেকে ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পালন শুরু করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে ভারতের দায়িত্ব পালন সম্পর্কে ফরাসি বার্তা সংস্থা এএফপি জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরামের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা উদ্বিগ্ন নই, তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ দাবিতে বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করেছেন। এতে সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ও বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম অংশ নেন। আজ অনুষ্ঠিত এই পদযাত্রার আগে এক সমাবেশে আনোয়ার ইব্রাহিম বলেন, বহু সংখ্যক সংসদ সদস্য আমরা এখনও জড়ো হয়েছি এবং এর মধ্য দিয়ে মহিউদ্দিন সরকারের পতন ঘটেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ওমান উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী কোন দলিল প্রমাণ ছাড়াই এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন। এ ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
লন্ডন ভিত্তিক ইসরায়েলি ধনকুবের ইয়াল অফারের জোডিয়াক মেরিটাইম কোম্পানি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। ওই হামলায় তাদের দুই ক্রু নিহত হয়েছে। জাহাজে হামলার ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কোন দলিল প্রমাণ ছাড়াই দাবি করেছেন, আমাদের হাতে যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে তাতে দেখা যায় ইসরায়েলি জাহাজে হামলার সাথে ইরান জড়িত রয়েছে। এদিকে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন ও তেল আবিব যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এই অভিযোগকে শিশু সুলভ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকায় ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন ইরানকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছে। তিনি আরও বলেন, অবৈধ ইহুদিবাদী সরকারকে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন বন্ধ করতে হবে। তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের এ ধরনের অভিযোগ উত্থাপন এটিই প্রথম নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাইতুল মোকাদ্দাস দখলদার ইসরায়েল এ অঞ্চলের যেখানেই পা বাড়িয়েছে সেখানেই নিরাপত্তাহীনতা, সহিংসতা, হত্যা ও যুদ্ধ বাঁধিয়েছে, আর এর জন্য দায়ী সেই সব দেশ যারা ইসরায়েলকে এ অঞ্চলে ডেকে এনেছে। এ অঞ্চলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ইসরায়েলের হাত রয়েছে এবং নাশকতার মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। এ ব্যাপারে ইরানের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ সৈয়দ হাদি বোরহানি বলেছেন, আমরা সবাই জানি যে গত বহু বছর ধরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে অসংখ্য নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত, আর এটাকে তেহরান উপেক্ষা করতে পারে না। ইসরায়েলের সাবেক সংসদ সদস্য তালাব আবু আরার সম্প্রতি ফাজির বন্দরে তেল ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইসরায়েলের হাত থাকা এবং এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টিতে ইসরায়েল ও তার মিত্রদের প্রচেষ্টার কথা বলেছিলেন। তাই নিঃসন্দেহে সর্বশেষ ইসরায়েলি জাহাজে হামলার ঘটনায় যারই হাত থাকুক না কেন, এটাকে কেন্দ্র করে ইসরায়েল এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তাদের মতে এ অঞ্চলের আরব দেশগুলোর এটা বোঝা উচিত যে এ অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি শান্তি ও নিরাপত্তা দিতে পারবে না, কেননা ইসরায়েল হচ্ছে একটি দখলদার শক্তি এবং তারা আগ্রাসী ও যুদ্ধবাজ। তাই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আরব সরকারগুলো অবৈধ ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও বিশেষজ্ঞরা। বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে এ বিষয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
করোনা মহামারীতে বিপর্যস্ত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠে এতক্ষণে দেখা দিয়েছে হতাশা আর ব্যর্থতার সকরুণ আক্ষেপ। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। হাসপাতালে সক্ষমতা যতটা সম্ভব বাড়িয়েছি, জনবলের ঘাটতি যতটুকু পারা যায় কাটানোর চেষ্টা করছি, কিন্তু কতটাই বা আর বাড়ানো যায়? যেভাবে রোগীর ঢল নামছে তাতে তো আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
আমরা তো এখনো করোনা ফ্রি হইনি। আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে, বিধিনিষেধ মেনে কাজ করতে হবে।
এদিকে চলমান লকডাউন নিষেধাজ্ঞার মধ্যে পোশাক কারখানা খুলে দেওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা কর্মস্থলে এসে যোগ দিয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না, যার জন্য সংক্রমণ বাড়বে এমনটাই আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
কারণ তারা বিভিন্ন অঞ্চল থেকে আসছে যেখানে সংক্রমণ আছে, এর আগেও যেটা ঘটছে, যে কারণে আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারিনি যথাযথ পদক্ষেপের অভাবে। এখন সংক্রমণের যে অবস্থা, আমাদের গৃহীত ব্যবস্থাগুলো তার সব বিপরীতে যাচ্ছে। আমরা আসলে একটা ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছি।
পোশাক কারখানা খুলে দেবার পর এবার দোকান মালিক সমিতি চাইছে মার্কেট এবং শপিং মল খুলে দেওয়া হোক। দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, তাদের পক্ষে লকডাউন মানার মতো আর কোনো ধৈর্য নেই।
তো আমাদের দোকান বন্ধ ছিল, কিন্তু প্রায় পূর্ণাঙ্গভাবে বন্ধ ছিল প্রায় 270 দিনের উপরে। তাদের সব মিলে আমাদের কাছে প্রাপ্ত যে ক্ষতির পরিমাণ সেটা হচ্ছে 27,68,000 কোটি টাকা। লকডাউন এই মুহূর্তে মানার জন্যে আমরা আসলে মানসিকভাবে কুরুক্রমে আমরা কিন্তু আসলে প্রস্তুত হতে পারছি না।
এই অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী আক্ষেপ করে বলেছেন, যতবারই আমরা চাই সংক্রমণের লাগাম টানতে, কোনোবারই তা শেষ পর্যন্ত নিতে পারলাম না। ক্ষতি তো সবার হচ্ছেই। স্বাস্থ্যমন্ত্রী খেদের সাথে বলেন, আমরা একদিকে রোগ কমাই, অন্যরা আবার রোগ ছড়িয়ে দিয়ে হাসপাতাল ভরে ফেলে, আর দোষ হয় আমাদের। জাহিদ মালিক বলেন, গার্মেন্টস সেক্টরের প্রতি আমাদের অনুরোধ ছিল অন্তত 14 দিন সময় দেন, দেখি না কতটা কমানো যায়, কিন্তু এবারও তা হলো না। এটাই বড় আক্ষেপ। সামনে আক্রান্ত ও মৃত্যু কতটা বাড়বে তা নিয়ে খুবই শঙ্কার মধ্যে পড়ে গেছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। সপ্তাহ ঘুরে চিঠিপত্রের ঝাঁপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার আশা অল্প এবং জীবনের অবশিষ্ট সুযোগকে কাজে লাগায়।
আমরা সবাই অল্প আশা করব আর সুযোগকে কাজে লাগাব, এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরানের দুটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে বাংলাদেশ ও ভারত থেকে বেশ কিছু শ্রোতা ইমেল পাঠিয়েছেন এবং ফেসবুকে মতামত দিয়েছেন। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক লিখেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরান পরিবেশিত আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা শীর্ষক বিশেষ অনুষ্ঠানটি শুনেছি। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয়ে সাথে আরবি সঙ্গীতসহ ঈদুল আজহার অর্থ, তাৎপর্য ও ত্যাগের ইতিহাস খুব সুন্দরভাবে উপস্থাপন করাই আমরা অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। অনুষ্ঠান থেকে শিক্ষা পেলাম যে শুধু পশু জবাই করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেই আল্লাহ সন্তুষ্ট হয় না। যতক্ষণ পর্যন্ত আমাদের মনের হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ, মোহ রূপী মনের পশুগুলোকে কুরবানি বা বিসর্জন দিতে না পারি।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমান লিখেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবেশিত বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী ও আকর্ষণীয় ছিল। কোরবানি ঈদ সম্পর্কে কবি কাজী নজরুল ইসলামের বকরি ঈদ শীর্ষক কবিতা অত্যন্ত উপযোগী ও মধুর হয়েছে। তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ আলোচনা খুবই জ্ঞানবর্ধক ছিল।
আব্দুস সালাম সিদ্দিক ও হাফিজুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদের পরের দিন রংধনু আসরেও একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়েছে। এই অনুষ্ঠানটি সম্পর্কেও অনেকেই মতামত জানিয়ে চিঠি লিখেছেন। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ির রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হুসাইন লিখেছেন, গত 22 জুলাই রংধনু আসরে প্রচারিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান ত্যাগের ঈদ। বিশেষ আয়োজনে বাংলাদেশ থেকে 3 জন বন্ধু ও ইরানের 1 বন্ধুর অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছিল। বিশেষ করে অনাহিতার কণ্ঠে ফার্সি ভাষায় কবিতা আবৃত্তি এবং বাংলাদেশে তার নানা বাড়িতে ঈদ উদযাপন নিয়ে স্মৃতিচারণ বেশ ভালো লেগেছে। এছাড়া রাহেলার কণ্ঠে কবিতা আবৃত্তি ও কোরবানির গরু নিয়ে তার মজার অনুভূতি খুবই চমকপ্রদ ছিল। এছাড়াও নিবরাস ও তাহিয়ার কণ্ঠে কবিতা আবৃত্তি ও ঈদ নিয়ে তাদের ভাবনা খুবই উপভোগ্য ছিল।
একই অনুষ্ঠান সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে ভাস্কর পাল লিখেছেন, শিশু শিল্পীদের চমৎকার দুটি গান এবং ইরানের অনাহিতা ও বাংলাদেশের তাহিয়া, রাহেলা ও নিবরাসের কবিতা ঈদের স্মৃতি এবং কোরবানির শিক্ষা নিয়ে সাজানো এই আকর্ষণীয় অনুষ্ঠানটি ঈদ উৎসবে এক অন্য মাত্রা যোগ করেছে। এই দিনের অনুষ্ঠান থেকে পরোপকার ও ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হলাম। এমন অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে মন ভরে কৃতজ্ঞতা জানাই।
ঈদ উপলক্ষে রংধনু আসরের বিশেষ অনুষ্ঠানটির প্রশংসা করে আরো যারা মন্তব্য করেছেন আমি তাদের কয়েকজনের পরিচয় তুলে ধরছি। যুবরাজ চৌধুরী, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। আব্দুল্লা আজিজ জামালী, জামালপুরের মাদারগঞ্জ থেকে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আব্দুল কুদ্দুস মাস্টার। চট্টগ্রামের বাঁশখালী থেকে মর্জিয়া আক্তার জলি। ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম। হাফিজুর রহমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে। একই রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায়। মুর্শিদাবাদের নওপাড়া থেকে নিজামুদ্দিন শেখ। আসামের বড়পেটা থেকে আব্দুস সালাম সিদ্দিক।
ঈদের বিশেষ অনুষ্ঠানটি শোনার পর ভালো লাগার অনুভূতি জানিয়ে চিঠি লেখায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বার্তাগুলো পেয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোট্ট বন্ধুরা ভীষণ খুশি হয়েছে। আশা করি রংধনু আসরের সঙ্গেই থাকবেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বহু শ্রোতা রেডিও তেহরান বাংলা বিভাগের পরিচালক, কলাকুশলী ও শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করছি। পঞ্চগড়ের মল্লিকা দহ থেকে হরিদাস রায়, খন্দকার এরফান আলী বিপ্লব ঢাকা থেকে, রংপুর থেকে আতাউর রহমান রঞ্জু, মোহাম্মদ সাগর মিয়া কিশোরগঞ্জ থেকে, সাইফুল ইসলাম বগুড়া থেকে।
ভারত থেকেও ঈদের শুভেচ্ছা জানিয়ে অনেকেই চিঠি পাঠিয়েছেন। তাদের কয়েকজন হলেন জয়ন্ত চক্রবর্তী নয়াদিল্লি থেকে, বিধান চন্দ্র সান্যাল দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে, হাফিজুর রহমান বর্ধমান থেকে এবং মুর্শিদাবাদ থেকে নিজামুদ্দিন শেখ।
আপনাদের প্রতিও রইল ঈদ উত্তর শুভেচ্ছা ও অভিনন্দন। আসরের এ পর্যায়ে আমরা কথা বলবো এক বাংলাদেশি শ্রোতার সঙ্গে।
আমি মোহাম্মদ আবুল হোসেন, গ্রাম পোস্ট হাসিমারা, মেলান্দা জামালপুরের। আমি প্রাইভেট কোম্পানিতে চাকরিতে আছি আর কি।
ভাই আবুল হোসেন, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
2000 সাল থেকে রেডিও তেহরান অনুষ্ঠান আমি আর কি শুনি। আমি আসলে যে আমার ফ্রেন্ড হারুনের মাধ্যমে এটা আসলে জানতে পারছি।
রেডিও তেহরানের কোন দিকটি আপনাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে?
আপনাদের আসলে যে দেশ বিদেশের খবরগুলো হয়, যেটা আসলে সত্য বস্তুনিষ্ঠ খবর হয়, এইগুলোতে আসলে খুব ভালো লাগে।
আপনি কি আমাদের অনুষ্ঠানগুলো শোনেন?
আপনাদের অনুষ্ঠানও শুনি মাঝে মধ্যে, আসলে যখন মানে একটু সময় যায় তখন দেখি শুনি। কোরআনের আলো এবং তথাদের চিঠিপত্রের জবাব, তারপরে দেশ বিদেশের খবর, এগুলোই ভালো লাগে আর কি।
এ বেতারের সার্বিক মানোন্নয়নের কোন পরামর্শ থাকলে দিতে পারেন?
শ্রোতাদের সাথে যদি আরেকটু যোগাযোগ মাধ্যমটা ভালো হয়, প্লাস ভিডিওর মাধ্যমে যদি হয় তাহলে দেখতে পারলো, আরেকটু আপনাদের যদি আগ্রহ বেশি থাকলো, অর্থাৎ শ্রোতাদের সঙ্গে আপনাদের কানেকশনটা যেন আরো একটু বেশি থাকে আর কি।
আপনার প্রস্তাব দুটি আমাদের বিবেচনায় থাকলো। এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় আবুল হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর উপজেলার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘ থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন ক্লাব সভাপতি নজরুল ইসলাম। তিনি লিখেছেন, গত 18 জুলাই তারিখে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক আলোচনার 19তম পর্বে আমার দৃষ্টি নিবদ্ধ হয়েছে, মন ছুঁয়ে গেছে অনুষ্ঠানটি। অত্যন্ত গঠনমূলক, সুদূর প্রসারী, দার্শনিক উক্তিতে ভরপুর কথাবার্তা দারুণভাবে উপভোগ করেছি। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ও জ্ঞানালোকে পরিপূর্ণ ছিল। শিশু কিশোরদের জীবন গঠনের বেশিরভাগ তথ্যই এখানে উঠে এসেছে।
আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য নজরুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। আসরের পরের মেইলটিও এসেছে ঝিনাইদহের মহেশপুর থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ মুহাইমিনুর রহমান। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা। চলতি বছরের 3 এপ্রিল নজরুল ইসলাম স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করে রেডিও তেহরান সম্পর্কে জানতে পারি। সেই থেকে রেডিও তেহরানের সকল অনুষ্ঠান শুনে আসছি। গত 22 জুলাই কিশোর কিশোরীদের অংশগ্রহণে রংধনু আসর অনুষ্ঠানটি আমার মন ছুঁয়ে গেছে।
নবীন শ্রোতা মোহাম্মদ মুহাইমিনুর রহমানকে প্রিয়জন আসরে স্বাগত জানাচ্ছি। সেই সাথে রেডিও তেহরানের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ায় নজরুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে আপনারা কাজ করে যাবেন। কাতারের দোহা থেকে HM কাউসার পাঠিয়েছেন এবারের মেইলটি। এ শ্রোতাবন্ধু দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বগাবাড়ি গ্রামে। তিনি লিখেছেন, আমি নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনার চেষ্টা করি। কোনোদিন লাইভ অনুষ্ঠান শুনতে না পারলে পরে তা ইউটিউব থেকে শুনে থাকি। 11 জুলাই রোববারের পুরো অনুষ্ঠানটি শুনেছি, খুব ভালো লেগেছে। তবে বেশি ভালো লেগেছে আসমাউল হোসনা অনুষ্ঠানটি।
প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও অনুষ্ঠান শোনার পর চিঠি লেখায় কাউসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। আসলে এবারের মেইলটি পাঠিয়েছেন বাংলাদেশের কক্সবাজার থেকে ইফতেখার, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রকাশিত নিউজ লেটার পত্রিকার PDF ফাইল পেয়ে ধন্যবাদ জানাতেই তিনি এই চিঠিটি লিখেছেন।
নিউজ লেটার পত্রিকার প্রাপ্তি স্বীকার করে অসংখ্য শ্রোতা আমাদের কাছে ইমেইল করেছেন, আমি তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে রাজীব দত্ত, তপন বসাক কোচবিহার থেকে, প্রদীপ চন্দ্র কুণ্ডু আগরতলা ত্রিপুরা থেকে।
বাংলাদেশ থেকে যারা নিউজ লেটার পত্রিকা পেয়েছেন তাদের কয়েকজন হচ্ছেন খুন্দকার রফিকুল ইসলাম সান্তাহার নওগাঁ, ঠাকুরগাঁও থেকে শ্রী বৃত্তি রায়, সাইফুল ইসলাম থান্ডার রাজশাহী থেকে, মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক কিশোরগঞ্জ থেকে, শামীমউদ্দিন শ্যামল চাঁপাই নবাবগঞ্জ থেকে, ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদাইর গোপালগঞ্জ থেকে, আলমডাঙ্গা ফরিদপুর থেকে মোহাম্মদ লাল মিয়া, শরীফা আক্তার পান্না কিশোরগঞ্জ থেকে এবং মোহাম্মদ আব্দুল মান্নান নাচল চাঁপাই নবাবগঞ্জ থেকে।
নিউজ লেটার পত্রিকার PDF ফাইল পাওয়ার প্রাপ্তি স্বীকার করে আরও অনেকেই আমাদেরকে ইমেল করেছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সবার নাম বলা সম্ভব হচ্ছে না বলে আমরা দুঃখিত। আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন হারুনুর রশিদ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলছিয়া থেকে। তিনি লিখেছেন, বিশ্বসেরা গণমাধ্যম IRIB সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ, তথ্য ও জীবনমুখী বিশুদ্ধ বিনোদন এবং শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে কোটি শ্রোতার মন জয় করে সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত। প্রতি সোমবার প্রচারিত তেমনই একটি ব্যাপক শ্রোতাপ্রিয় ও শ্রোতানন্দিত অনুষ্ঠান প্রিয়জন। অনুষ্ঠানে শ্রোতাদের সরাসরি অংশগ্রহণ আমাদেরকে প্রশান্তি দেয়। তাছাড়া অনুষ্ঠান শেষের প্রতিটি গানই হৃদয়ে দোলা দিয়ে যায়, পরম তৃপ্তিতে ভরিয়ে দেয় মনকে। ইরফান মাক্কি এর কণ্ঠে তেমনই প্রিয় একটি গান ওয়েটিং ফর দ্য কল। প্রিয়জনে শোনার আকুতি জানিয়ে আজ লেখা শেষ করছি।
শ্রোতাবন্ধু হারুনুর রশিদকে ধন্যবাদ চমৎকার মূল্যায়নের জন্য। আর আপনার অনুরোধের গানটির কিছু অংশ এখনই বাজিয়ে শোনানো হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 2 আগস্ট সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। টিকায় কমছে করোনার জটিলতা ও মৃত্যু ঝুঁকি, দৈনিক প্রথম আলো। মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না, বলেছেন জিএম কাদের, দৈনিক কালের কণ্ঠ। জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা নেই, বলেছেন ফখরুল, দৈনিক ইত্তেফাক। বিদ্বেষ প্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান বিএনপি কে ওবায়দুল কাদের, দৈনিক যুগান্তর। করোনার সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয়, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ডেল্টাই শেষ নয়, আসতে পারে করোনার আরও ভয়ঙ্কর ধরন, দৈনিক আমাদের সময়ে। উচ্চ মাধ্যমিকে সব পড়ুয়াই পাশ, মানবিক সরকারের তরফে ঘোষণা সংসদ সভাপতির, দৈনিক আনন্দবাজার পত্রিকা। মিজোরামের সঙ্গে তুঙ্গে সংঘাত, সমস্যা সমাধানে অসমের সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং উদ্দেশ্য মোদি সরকারকে আরও চাপ, মঙ্গলবার বিরোধীদের নিয়ে নিজের বাড়িতে বৈঠকে রাহুল, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। টিকায় কমছে করোনার জটিলতা ও মৃত্যু ঝুঁকি, দৈনিক প্রথম আলোর শিরোনামের এই খবরে বলা হয়েছে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের টিকা বিভিন্ন জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাচ্ছে। টিকা নেওয়ার পরও যে কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তাদের ঝুঁকি টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় কম। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা IEDCR এর এক গবেষণায় এই চিত্র পাওয়া গেছে। গতকাল রোববার রাতে ওই গবেষণা প্রকাশিত হয়েছে। IEDCR এর গবেষণায় দেখা গেছে 2 ডোজ টিকা নিয়ে আক্রান্ত হয়েছেন এমন রোগীদের তুলনায় টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা বেশি। টিকা না নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যুর ঝুঁকিও বেশি। গত মে ও জুন মাসে এই গবেষণা পরিচালনা করে IEDCR।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, অপরিকল্পিত বিধি নিষেধের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা GM কাদের MP। আজ সোমবার গণমাধ্যমে এক বিবৃতিতে ওই মন্তব্য করেন তিনি। GM কাদের বলেন, অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের আবারও শ্রমিকদের পায়ে হেঁটে কয়েক গুণ বেশি খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে।
জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টা নেই মির্জা ফখরুল। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, সরকার করোনা সংক্রমণ ও মৃত্যুর প্রকৃত সংখ্যা দিচ্ছে না বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার প্রকৃত অবস্থার চিত্র না দিয়ে অসত্য তথ্য দিচ্ছে। হাসপাতালে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন বাধানিষেধ আরোপ করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলার ভয়ে সংবাদকর্মীরা প্রকৃত তথ্য তুলে ধরতে পারছেন না। গতকাল রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
দৈনিক যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, বিএনপিকে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত মিথ্যাচার বাদ দিয়ে করোনায় অসহায় ও আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাঠে থেকে জনমানুষের পাশে রয়েছে, অন্যদিকে বিএনপি গৃহকোণে অবস্থান করছে। করোনা সংকটে সরকার নাকি কিছুই করছে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা তাদের অক্ষমতা আর ব্যর্থতা আড়াল করার অপপ্রয়াস।
করোনা সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয়, স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হল স্বাস্থ্য সেবা দেওয়া, যেটা আমরা হাসপাতালে দিচ্ছি। আমাদের দায়িত্ব টিকা দেওয়া, আমরা টিকা দেওয়ার চেষ্টা করছি। কে অসুস্থ হয়ে হাসপাতালে আসলে আমাদের দায়িত্ব তাকে সেবা দেওয়া, চিকিৎসা দেওয়া। এটাও বলি, হাসপাতালে কতগুলো বেড আছে, কতগুলো খালি আছে, কতটুকু ভর্তি আছে তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে জানানো হয়। সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দৈনিক আমাদের সময় এক খবরে লিখেছে, মাস দুয়েক আগে আশার আলো দেখিয়েছিলেন বিশেষজ্ঞরা। বলেছিলেন, করোনার ডেল্টা ধরনেই হয়তো বিপদের শেষ, এরপর ক্ষমতা কমতে শুরু করবে ভাইরাসটির। কিন্তু সে আশায় পানি ঢেলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তাদের দাবি, ডেল্টা আসলে বিশ্বের উদ্দেশ্যে এক সতর্ক বার্তা, এরপরে মিউটেশন ঘটিয়ে ডেল্টার চেয়েও আরও ভয়ানক ধরন তৈরি করতে পারে করোনা ভাইরাস। ইতোমধ্যে 132টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। উচ্চ মাধ্যমিকে সব পড়ুয়াই পাস, মানবিক সরকারের তরফে ঘোষণা সংসদ সভাপতির। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পরীক্ষার ফল ঘিরে বিক্ষোভ অব্যাহত রাজ্যে। সেই পরিস্থিতিতে অনিত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভানেত্রী মহুয়া দাস। সেখানে তিনি 100% উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। মহুয়া বলেন, আমাদের সরকার মানবিক, তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 98%, অকৃতকার্য হন প্রায় 18,000 পড়ুয়া। তা নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়। পরীক্ষায় যেখানে হল না সেখানে ফেল কিসের, প্রশ্ন তোলেন অকৃতকার্য পড়ুয়ারা। সেই পরিস্থিতিতেই সোমবার সব পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন সংসদ সভানেত্রী।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে জানিয়েছে, সীমান্ত নিয়ে তুঙ্গে অসম ও মিজোরামের বিবাদ। কয়েকদিন আগেই কাছাড় কলাসিব সীমান্তে দুই রাজ্যের পুলিশের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়, ফলে প্রাণ হারান অসম পুলিশের 6 কর্মী। তারপর থেকেই বিতর্কিত এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এহেন পরিস্থিতিতে সমস্যার সমাধান খুঁজতে সোমবার অসমের সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণভাবে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন মিজোরামের রাজ্যপাল হরিবাবু কামভামপতি। দুই রাজ্যের মধ্যে সীমান্ত সংঘাতের বিষয়টি নিয়ে মিজোরামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট দেন রাজ্যপাল বলে খবর।
শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইসরায়েলি জাহাজে হামলা নিয়ে ইরানকে দায়ী করেছে ব্রিটেন ও আমেরিকা, তেহরান বলছে অভিযোগ শিশু সুলভ। তুরস্কের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 8, উপকূলীয় রিসোর্ট ক্ষতিগ্রস্ত, সাহায্য করছে ইরান সহ 4 দেশ। করোনাকালেও বিএনপি বিদ্বেষ ছড়াচ্ছে, কাদেরের অভিযোগ, জবাব দিলেন মির্জা ফখরুল। এবং ভারতে পেগাসাস ইস্যুতে বিরোধী এমপিদের হট্টগোল, সংসদের অধিবেশন আগামীকাল পর্যন্ত মুলতবি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ পর্যন্তই খোদা হাফেজ। Thank you.